سات جنوری 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر علماء کرام ادش خصوصی اصلاحی بیان جامعہ عربیہ خواجہ معین الدین مدرسہ بازار روڈ بوریشال حضرت والا دامت برکاتہ میر بیان و کبتا الادا الادا بھابے دوا ہچھے ٹیلیگرام مادھمے بستارت شنون بیان شیشے
হজরতের বয়ান ওলামায়ে কেরাম ছাড়া বুঝতেও কষ্ট হয়ে যায়। কিছু কিছু কঠিন কঠিন বিষয় হজরত এত সহজ করে পেশ করেন যে আমরা হয়রান হয়ে যাই। আমরা সবাই হজরতের জন্য দোয়া করব, আল্লাহ হায়াত বাড়াই দেন। দীর্ঘদিন হজরত থেকে ইস্তেফাদা করার তৌফিক আমাদেরকে দান করুন। হজরতের খামকায় গেলে বোঝা যায় ওনার হজরতের খানকায় কারা কারা আসেন, কারা পড়ে থাকেন। হজরতের বাস্তব রূপ তুলে ধরার ভাষা আমার কাছে নেই, আমরা দোয়া ছাড়ার কিছুই আমাদের কাছে নেই। দোয়া করব আল্লাহ হজরতকে দীর্ঘজীবী করুক, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। সেরাকে মাতলার বিপক্ষে এত সুন্দর কথা বলেন, একবারে আমরা যে হাদিসগুলি দর্শক পড়াইতে মোতালা করতে করতে হয়রান হয়ে যাই, নোট করেও বুঝাইতে পারি না। হজরত একবার খুব সহজ ভাষায় আমি একটু মাহমুদ হজরতের বয়ান শুনেছিলাম, মালি উনার দাওয়াল করান, মালি উনার দাওয়াল করান, এরা চলফল ইমামের বিষয়টা এত সহজ করে তুলে ধরেছে, মানে মনে হলো যে একবার পানির মতো। অথচ এগুলো আমাদের ক্লাসে পড়াইতে মাথা ধরে যায়। যাই হোক, আমি হজরতের সামনে কিছু বলে হজরতকে ছোট করতে চাই না। এবার যে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি নসিহা পেশ করছেন,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم راقب الله تجده تجاهك وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن عبد الناس وارغب ما قسم الله لك تكن أغنى الناس وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن والا আমাদের সকলকে maaf করেন, আমাদের اصلاح کامل করে দেন আল্লাহ তাআলা, এবং প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তাআলার সন্তুষ্টি বলা আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমার ভাইরা, যে দীনি জিন্দেগি নিজের মধ্যে আনার জন্য দরকার এক ফিকির, নিজের মধ্যে সর্বক্ষণ এক ফিকির থাকে, ইস্তেজার থাকে যে আমার হার কাজ, আমার কথা, আমার আচার আচরণ সবটা যে শোনা আল্লাহ পাবে। আল্লাহ পাকের সন্তুষ্টি বলা হয়, আল্লাহ আমার উপরে রাজি থাকেন, খুশি থাকেন, আমার কোনো কথা এরকম না হয় যে যে কথার দ্বারা রব্বুল আলামিন নারাজ হয়ে যান, আবার কোন কাজ এরকম না হয় যে কাজের দ্বারা রব্বুল আলামিন নারাজ হয়ে যান, এমন কোন আচার ব্যবহার না হয় যার দ্বারা রব্বুল আলামিন নারাজ হয়ে যান। এক ফিকির থাকে নিজের মধ্যে সর্বদা, এক জাগ্রত ফিকির, এবং যখন যেখানে যে কাজ করি এর উপরে নজর রাখি যে এই কাজ এটা আমার আখিরাতের জন্য উপকারী হবে না ক্ষতিকর। হযরত হাকিম মুজাদ্দিদুল্লাহ মাওলানা শাহ থানবী নবরল্লাহ তাআলা বরকাতুহু বলেন যে এই মোরাকাবা প্রত্যেক মানুষের মধ্যে জরুরি, যে যখন যে কাজ করা তখন খেয়াল করা আয়া ইয়ে কাম আখিরাত কে লিয়ে মুফিদ হ্যায় ইয়া মুজির, আমার এই কাজটা আখিরাতের জন্য উপকারী না ক্ষতিকর, উপকারী না ক্ষতিকর, এটা খেয়াল রাখা, লাগাতার অনর্গল বলতেই থাকা, বলতেই থাকা, কোনো দাড়ি কমা নাই, এরকম যাতে না হয়। হ্যাঁ, এক সাহাবি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাজাতের রাস্তা কি? মান নাজাত ইয়া রাসূলুল্লাহ নাজাতের রাস্তা কি? দেখেন সাহাবাদের ফিকির কি ছিল, যে আমি নাজাত পেয়ে যাই। হ্যাঁ, সেটার এক ফিকির, এক বেচাইনি তার মধ্যে ছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানের উপর তুমি পূর্ণ কন্ট্রোল কায়েম করো। আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক অবকি আলা খতিয়াতিক। আহ, আশ্চর্য রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কালামে নবুয়ত কত বেশি ব্যাপক অর্থবোধক, তিনটা কথা কিন্তু কত ভারী। একটা হল যে জবান, জবানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখো। বাইতুক, তোমার ঘর তোমার জন্য বিশাল পরিসর হয়ে যায়। অবকি আলা হাতিয়াতিক, আর তোমার গুনার জন্য তুমি কান্দতে থাকো। হ্যাঁ, তিন বিষয়। পয়লা কথাই বললেন যে জবান হেফাজত করার কথা। জবান হেফাজত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, যে উমরে ফারুক রাজিউল্লাহ তালানু একবার হযরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালানুকে খুঁজতে গেছেন, পান নাই, ফিরে আসছেন, তো হঠাৎ আবু বকর রাজিউল্লাহ তালানু চলে আসছেন, সাক্ষাৎ হল তো হযরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালানু যে নিজের জিহ্বাটাকে টাইনে বাইর করে ধরলেন এবং বললেন যে এই জিনিসটাকে নিয়ে বড় বিপদে আছে। হ্যাঁ, এই নিজের জবান। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর আল্লাহর নবীর, নবীদের পরে যার মর্তবা সকলের ঊর্ধ্বে, সমস্ত উম্মতের মধ্যে তিনি সবচেয়ে বড়, এই উম্মতই না সব উম্মতের মধ্যে তিনি বড়। সেই মানুষটার ফিকির নিজের জবানকে নিয়ে, আমার জবান আল্লাহ পাকের হুকুমের অধীন বানাই কিভাবে, এর হুকুম আল্লাহ পাকের হুকুমের অধীন রাখি কিভাবে, এই ফিকির। এক সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামকে বললেন যে ইয়া রসুল্লাহ, নাজাতের রাস্তা শিখিয়া দেন, জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম নিজের জিহ্বাটাকে নিজে টেনে ধরলেন এবং বললেন যে কুফা আলাইকা হাযা, এই জিনিসটাকে কন্ট্রোল করো। কুফা আলাইকা হাযা, এই জিনিসটাকে কন্ট্রোল করো, আলা জরারের জন্য, তার মানে এর ক্ষতি থেকে বাঁচার ফিকির রাখো। কি বিষয়! এক হাদিস শরীফে, এক হাদিস শরীফ আছে মিশকাত জিল্দ সানিতে, যে এক সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এখানে এক মহিলা আছে, বহুত আমলওয়ালা, অনেক অনেক তার বেশি আমল, এই নামাজ, নফল নামাজ, নফল তেলাওয়াত, দান সদকা খায়রাত ইত্যাদি করতেই থাকে, কিন্তু একটা মাত্র কমি আছে তার মধ্যে, যে তার জবানের কারণে মানুষ পেরেশান, তার জবানের দ্বারা মানুষ কষ্ট পায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ফিন্নার, সে তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। সব আছে, নামাজ পড়ে, রোজা করে এবং দান সদকা খায়রাত করে, নফল আমল করে, জিকির তেলাওয়াত করে, আমলের কমি নেই, আমল বহু, কিন্তু একটা জিনিস সেটা হল তার জবান কষ্টদায়ক, হ্যাঁ, মানুষের জন্য সেই জবান হল নির্যাতক জবান, কষ্টদায়ক জবান। এতটুকু কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তো জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যাল। ফিকির করার বিষয় যে রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান আর এক মুসলিম নারী, তো তার মধ্যে তো সবই ভালাই আছে, কিন্তু এতটুকু কমির কারণে তার জন্য জাহান্নামের কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে জবান হেফাজত করার তৌফিক দান করে, লাগামহীন জবান আমরা ব্যবহার করতে থাকি, একজনে একটা বলল আমি পাল্টা আরেকটা বললাম, আবার সে একটা বলল আমার পাল্টা, বলতেই হবে, বলতেই থাকতে হবে, চাই এটার পরিণতি যাই হোক। মোমেন তো এরকম হবে যে হামেশা তার পরিণামের উপর নজর থাকবে, হামেশা তার আকিবাতের উপরে তার নজর থাকবে যে এই কাজের দ্বারা রব্বুল আলামিন খুশি কিনা, আল্লাহ পাক সন্তুষ্ট কিনা। ভারতে বুজুর্গ শ্রীর নকশবন্দী তরিকার হজরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদী রহমতুল্লাহ আলী, তিনি বলতেন ও রাজি হে মুঝসে খফা তো নেই হে, আল্লাহ পাক আমার উপর রাজি তো, আল্লাহ আমার উপর নারাজ তো না, ও রাজি হে মুঝসে খফা তো নেই হে, এ খতরা মেরে দিল সে কব দূর হোগা। এক মুহূর্তের জন্য এই ফিকির ভিতর থেকে বাইরে হয় না যে আল্লাহকে তালাশ করে, যে আল্লাহকে চায়। তো রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর ধ্যান রাখো অন্তরে সর্বদা, যখন যেখানেই থাকো। হ্যাঁ, যে আল্লাহ পাক তো দেখতেছেন, আল্লাহ পাক তো আমার সঙ্গে আছেন, আল্লাহ তাআলা তো শুনতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ তো আমার সঙ্গে আছেন, তো তাজিদহু তুজাহাক, এতটা আল্লাহর ধ্যান অন্তরে বারবার জাগ্রত করো, জাগরুক রাখো, যে ফের যখন যেখানেই থাকবা তোমার অনুভব হবে আল্লাহ একদম সঙ্গে। তাজিদহু তুজাহাক, আল্লাহকে বিলকুল সামনে পাবে, হাজির নাজির পাবে, যদি তোমার ভিতরে ধ্যান এরকম জাগ্রত রাখার চেষ্টা তুমি অব্যাহত রাখো। আল্লাহ পাক আমাদেরকে এই মোরাকাবার খুব তৌফিক দান করেন। রাকিবিল্লাহ, আল্লাহ পাকের মোরাকাবা করো। হ্যাঁ, কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা কি এই ইয়াকিন রাখে না, হ্যাঁ, যে আল্লাহ পাক তাকে দেখতে থাকেন, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ পাক সর্বদা দেখতে থাকতেন, তিনি সামিউম বাসির, সব শুনেন সব দেখেন, কেউ না দেখুক কেউ না শুনুক কিন্তু আমার এই কথা আল্লাহ শুনছেন, আমার এই কথা আমার এই বিষয় আল্লাহ পাক দেখছেন। জু করতা হে তু ছুপকে আহল জাহান সে, কই দেখতা হে তুঝে আসমা সে, তুমি যে বিষয়টা যত গোপনই করো না কেন কিন্তু আসমান থেকে মহান আল্লাহ তো দেখেন, আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ তো নাই, হ্যাঁ না। তো ওই সাহাবি যিনি ওই মহিলার কথা বললেন যে এত ভালো আমল কিন্তু এতটুকু কমি তার মধ্যে আছে, আর রসুল্লাহ সাল্লাম বললেন সে তো জাহান্নামী, জাহান্নামে যাবে। সাহাবি বললেন যে আর রসুল্লাহ আমাদের ওখানে আরেকটা মহিলা আছে, তার এমনি ফরজ আমলগুলো সে করে কিন্তু বাড়তি এরকম তার অনেক নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা খায়রাত এগুলি তার নাই, কিন্তু তার জবানের ব্যবহারে মানুষ খুশি। শুনতেছেন ভাইয়েরা, তার ব্যবহারে, তার জবানের আচার আচরণে ব্যবহারে মানুষ খুশি, এই ইহতেমাম তার মধ্যে আছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাত, এই মহিলা তো জান্নাতি, সে জান্নাতে যাবে। খালি জবানের বরকতে, জবানের হুসনে ইহতেমাম, জবানের হুসনে ইহতেমামের বরকতে তার জন্য জান্নাতের সুসংবাদ। আমার ভাইয়েরা, এই জন্য দিন রাত ২৪ ঘন্টা এর মধ্যে এই বিষয়ের উপরে আমাদের নজর রাখা দরকার, আমার এই কাজ দিন মোতাবেক কিনা, সুন্নত শরীয়ত মোতাবেক কিনা। সুন্নতের তো আমরা খেয়ালই করি না, সুন্নতের উপরে আমলের ফিকির এবং জজবাই নেই, এবং বড় ভীষণ মারাত্মক ব্যাপার হল যে আমরা যে পড়াশোনা করি, যে আমাদের পড়াশোনার ভিতরে আল্লাহকে রাজি করার এই নিয়তের ইস্তেজার থাকে না। পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি, হ্যাঁ পড়াশোনা হইতেছে, বোখারি শরীফের সবক পড়ে আসলাম, এরপরে খাইতে বসলাম, মাথায় টুপি নেই, দস্তরখান নেই, এবং দস্তরখানে মেজবান খানা দিলেও তো মেজবানের ওখানে 10 জন মেহমান আছে, আমার সামনে যে তরকারি আসলো আমি নিতেই থাকলাম, খাইতেই থাকলাম, এটা খেয়াল নাই যে এখানে মোট কয়জনের জন্য এই তরকারি দেওয়া হল, এই গোস্ত, এই মাছ, এই ডিম মোট কয়জনের, এই রোস্ট কয়জনের জন্য, আমি নিয়ে নিলাম 2-3টা 4টা, হ্যাঁ আবার জলদি জলদি খায়া আবার নিয়ে নিলাম সে পেয়ালা থেকে, আমি যত তাড়াতাড়ি খায়া আগাইতে পারি তত সুবিধা। মহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখলেন যে একজনের ডাইল খেতেছে বেশি পরিমাণে, হ্যাঁ হযরত বললেন যে এটা কি তরিকা, যে এতগুলো ডাল তুমি নিলা এবং এইভাবে খাইতেছ, আরে দস্তরখানে আসার পরে খেয়াল করা চাই যে কজন মানুষ আছে প্রত্যেকের তাকসিম করে দিলে আমার ভাগে কতটুকু পড়বে, প্রত্যেকের জন্য যদি এটা বন্টন করা হয় তা আমার হিসাতে আসবে কি 1 টুকরা না 10 টুকরা, এটা আগে দেখা চাই, তোমার ভাগে যতটুকু আসবে অতটুকুই নেওয়ার তোমার হক আছে, এর থেকে বেশি নেওয়ার হক তো তোমার নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এসা মহামলা কি শিক্ষা দিচ্ছেন আমাদের আকাবদের, আমাদের বুজুর্গান দিন। খাওফে খোদা কাকে বলে, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, ফিকরে আখেরাত যখন অন্তরে পয়দা হয় তো মানুষের সমস্ত জিনিস সুন্দর হয়, নিখুঁত হয়, নির্দাগ হয় এবং বিলকুল জান্নাতমুখী হয়, সেটা খাওফে খোদা দরকার ভিতরে, হ্যাঁ না, খাওফে খোদা না থাকলে সব মামলাই মুশকিল, আল্লাহর ভয় যদি ভিতরে জাগ্রত না হয় তো তমাম কাজ অসুন্দর এবং সব বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হইতে থাকে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন আকাবের কা তাকওয়া কিতাবের মধ্যে, সাহারানপুর মাদ্রাসাতে এক উস্তাদ ছিলেন যিনি শোক পড়াইতেন, বাসা থেকে আসা যাওয়া করতেন, তো তরকারি বাসা থেকে নিয়ে আসতেন, দুপুরে যখন খানা খাবেন তো ওই তরকারিটা মাদ্রাসার চুলাতে গরম করতেন, মাদ্রাসার চুলা, তো চুলা মানে নিজে আলাদা এই তরকারি গরম করার জন্য জ্বালাইতেন না, বরং মাদ্রাসার রান্নাবান্নার জন্য চুলা যখন জ্বলতে থাকত সেই চুলার পাশে উনি তরকারিটা রাখতেন, তো তরকারি আপনাতেই গরম হয়ে যেত চুলার তাপে, সে তরকারি দিয়ে তিনি খানা খাইয়ে নিতেন, মাস শেষ হলে পরে এই বাবদ কিছু টাকা মাদ্রাসায় জমা করতেন, মাদ্রাসায় দিতেন যে এটা মাদ্রাসার জিনিস আমি ব্যবহার করছি সেজন্য আমার পয়সা দেওয়া উচিত। তো মাদ্রাসার যারা আসাদ ওলামা একরাম তারা বলতেন যে হযরত পয়সা তো দিতে হবে না, কেন আপনি পয়সা দেন, তিনি বলতেন যে আমি মাদ্রাসার জিনিস ব্যবহার করছি না, আমি মাদ্রাসার চুলার দ্বারা উপকৃত হলাম না, সেজন্য কিছু পয়সা মাদ্রাসার পাও না, মাদ্রাসার হক আছে আমার উপর। তো সকলে বললেন যে চুলা তো আপনার তরকারি গরম করার জন্য জ্বালানো হয়নি, তো চুলা জ্বলতেছিল সেই চুলার পাশে তো আপনি তরকারি রাখছেন গরম হয়ে গেছে, এখানে কেন পয়সা দিতে হবে। তিনি বললেন যে ভাই এই চুলার এই লাকড়ি যদি না জ্বলত তো তরকারি কেমনে গরম হইত, আর ভাই গরম তো হয়েছে তো চুলার লাকড়ি জ্বলছে কারণে, তা আমি তো এটার দ্বারা উপকৃত হয়েছি, অতএব এখানে কিছু বিনিময় দেওয়া চাই, দিয়ে দিতেন, কেসা আজীব মামলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ একবার আজীব তাদের মধ্যে ফিকে ছিল আখেরাতের। হ্যাঁ আর সুন্নতের আমল তো এসা যে হার কাম সুন্নত মোতাবেক, হার কাম সুন্নত মোতাবেক, সুন্নতের খেলাফ কোন কাজ না হয়, আকাবের দিনের এটা বড় এহতেমাম ছিল, হ্যাঁ তাদের জীবনের মহান বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা হল এহতেমামের তাকওয়া, হ্যাঁ না সব জায়গায় যখন যেখানে থাকেন তাকওয়ার উপর চলা, তাকওয়া ধরে রাখা, তাকওয়ার বাইরে কদম না রাখা, এই এক জিনিস এহতেমামে তাকওয়া, আর এক জিনিস হল কসরতে জিকিরুল্লাহ। আল্লাহ পাকের ইয়াদ বেশি বেশি করে, আল্লাহকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, জীবনের বড় সম্বল আল্লাহ পাকের জিকির। হযরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হ্যায়, জিকির জিকিরকারী বন্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জিকির বড় আহম জিনিস, তমাম আকাবের দিন জিকিরের বড় এহতমাম করতেন, আমাদের সমস্ত বুজুর্গান দিন জিকিরের বহু জায়গা এহতমাম করতেন। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মজলিসে যে বহু জায়গা এহতমাম ছিল জিকিরের, ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী নবর লমর কদাওর ওখানে জিকিরের বড় এহতমাম ছিল। তমাম আকাবের দিন তমাম আউলিয়া উল্লাহ জিকিরের বড় এহতমাম করতেন, হ্যাঁ না, লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। হযরত খাজা আজিজুল হাসান মুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে জবানে আল্লাহ পাকের জিকিরের আমল যদি থাকে, আহ কেসা কথা, জবান যদি জবানে যদি আল্লাহ পাকের জিকিরের আমল থাকে আর দিলে ফিকির থাকে দিনের উপরে চলার আখেরাতকে কামিয়াব বানানোর, এই দুই জিনিস যদি হল, ও হো জান্নাত পর্যন্ত তোমার রাস্তা হয় একদম পরিষ্কার, দাদরবারে শাহ আল্লাহ পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার একদম পরিষ্কার, নিঃসন্দেহে তুমি বলি আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভি নবরুল্লাহ তাআলার কথা বলতেন যে দুই জিনিস, হ্যাঁ দুইটা কাজ করো, এক হল যে গুনাহ থেকে বাঁচা, একটা হল কথা কম বলা। এই হযরত থানভি বলে দুইটা কাজ করো, যে গুনাহ থেকে বাঁচো কথা কম বলো, আর কিছু সময় এটা হল সহায়ক, কিছু সময় জিক্র ফিকির, এই এতটুকু কাজ করো, তুমি যে ওলি আল্লাহ হইবে আমি এটার দায়িত্ব নিলাম, তুমি যে ওলি আল্লাহ হয়ে যাবে, মানে জিম্বালে তাহ উসুল ইল্লাহ, তুমি যে ওয়াসিল ইল্লাহ হবে, হ্যাঁ না, আল্লাহর বলি হবে, আমি সেটা দায়িত্ব নিলাম, মানে আমি দায়িত্বের সাথে বলতে পারি, জিম্মাদারির সাথে বলতে পারি, নিশ্চয় তুমি তুমি আল্লাহ পাকের বলি হবে। তাহলে বুঝা গেল তিন জিনিস বললেন এখানে, মৌলিকভাবে দুইটা বললেন, তার সহায়ক আরেকটা বললেন, তিনটাই গুরুত্বপূর্ণ। প্রথমটা হল যে গুনাহ গুনাহ সে বাঁচনা, যে হার গুনাহ থেকে আলোক থাকো, না গীবত হয়, হ্যাঁ না, না গালি দেওয়া হয় কাউকে, কোন গুনাহ না হয়, না চোখ খারাপ করি, না ভিন নারী যাইতেছে তার প্রতি নজর করা, অথবা কোন সুশ্রী ছেলের প্রতি নজর করা, হ্যাঁ না, লাল আল্লাহ নাজিরাবল মঞ্জুর ইলাইহি। হাদিস শরীফে আছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লানত হোক ওই লোকের উপরে যে নজর করে, যে খারাপ নজর করে, এবং যে নারী নজরের সুযোগ দেয়, উভয়ের উপর লানতের কথা বলছেন রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার কথা দিন, যার ইশারা দিন, তিনি এই রকম কথা বলছেন, এই কথা মানা কি আমাদের জন্য জরুরি না? হ্যাঁ, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুর ইলাইহি, ইয়া আল্লাহ কেসা মুশকিল মামলা। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরফ আলী থানভি নবরুল্লাহ তাআলা মারকাতাহু বলেন যে হাজারো আমলের দ্বারা যে নূর অর্জন হয় কলবের মধ্যে, একবার কুদৃষ্টি করলে সমস্ত নূর খতম হয়ে যায়, অন্তরের সমস্ত নূর খতম হয়ে যায়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, তো বড় বেশি বিপদের কথা, একবার নজর করলে এত বড় কঠিন বিপদ হয়ে গেল। এজন্য আমার শেখ রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে খুব বলতেন যে চোখ হেফাজত করো, এবং তিনি বলতেন যেখানে এসা মৌকা হয় যে ভিন নারী যাইতেছে, অথবা কোন মানুষের সুশ্রী ছেলে যাইতেছে, তো সেখানে তুমি বলো যে না দেখেঙ্গে না দেখেঙ্গে, উনে হারগিজ না দেখেঙ্গে, জিনকো দেখনে সে রব মেরা হয় দোস্ত নারাজ হতা হয়, যে যাদেরকে দেখলে আমার আল্লাহ নারাজ হবেন আমি দেখব না তাদেরকে, কোন ক্রমেই দেখব না। হ্যাঁ, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক জল্ল জলাল ওমান ওয়ালু কেসা পাক সাফ জিন্দগি শিক্ষা দিতেছেন, কেসা পাক সাফ জিন্দগি বানানোর হুকুম করতেছেন। আল্লাহ পাক বলেন, হে রসুল, আপনি মোমিনদেরকে বলেন যে তারা যেন ভিন নারীদের থেকে নজর হেফাজত করে। হ্যাঁ, দুটো জিনিস, নারীদের থেকে নজর হেফাজত এবং আমরত থেকে নজর হেফাজত, দুইটাই করে। ওকুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হ্যাঁ, এবং যে মোমেন যারা, মোমেন নারী, তাদেরকেও আপনি বলেন যে তারা যেন ভিন পুরুষদের থেকে নজর হেফাজত করে। হ্যাঁ, তো এবং নিজের সতীত্বের হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তো এখানে বুজুর্গান দিন বলেন যে আল্লাহ পাক যেখানে বলছেন যে নজর হেফাজত করে, সঙ্গে যেন নিজের শরমগাহকে, লজ্জাস্থানকে হেফাজত করে, দুটাকে মিলিয়ে বলছেন। তো বুজুর্গান দিন বলেন যে এর মানে এই দুইটার সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে, যে নজর হেফাজত করবে এই ভয়ঙ্কর গুনাহ থেকেও হেফাজত হবে, নজর হেফাজত করার বরকতে ভয়ঙ্কর গুনাহ থেকেও হেফাজত হবে, আর যে নজর হেফাজত করবে না এই গুনাহ, এই গুনাহের দ্বারা অ্যাক্সিডেন্টের আশঙ্কা তার প্রবল। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার ইহতিমাম নসিব করেন। তো এক তো হল গুনাহ থেকে বাঁচা, আর একটা কথা কম বলা। হ্যাঁ, কম বল না, কথা কম বলা, কারণ বেশি কথা বলার দ্বারাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নানান রকমের কথা এরকম হয় যে কথার জন্য কাল কেমতে হিসাব দিতে হবে, বড় বিপদের কথা, বড় কঠিন কথা। হ্যাঁ, মানসাকাতা নাজা, যে চুপ থাকার অভ্যাস বানায় সে নিঃসন্দেহে নাজাতের পথে আসে, সে নাজাত পাইয়া দেবে। মানসাকাতা নাজা, এখন এটা সাকাতা অনেকে এটাও বুঝে না, দরকারে বেদরকারে সব জায়গায় চুপ থাকে, মানে বেসমজ লোক যদি হয় তো বড় মুসিবত। দিনের সহি সমজ বুঝ যার মধ্যে পয়দা না হয়, সে কোনো কথা সহিভাবে বুঝতে পারে না। কোরআন হাদিস বুঝার জন্য নূরওয়ালা অন্তর দরকার। এখন যেখানে আমর বিল মারুফ নাহি আনিল করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, ওখানেও চুপ, কোনো কথা কয় না। যেখানে বলা দরকার কিচ্ছু বলে না, চুপচাপ। কেন? মানসাকাতা নাজা, যে চুপ থাকলে তো সে নাজাত পাবে। আরে বাবা, এখানে একজনের বাচ্চা পানিতে পড়ে গেছে, তো সে আওয়াজ দিলে, ভাই এখানে বাচ্চা পানিতে পড়ছে, জলদি আসেন ভাই, এই বাচ্চাকে উঠান, সাহায্য করেন, এবং কার বাচ্চা, কিন্তু সে সোজা হাইটে চলে যেতেছে, কি ব্যাপার? মানসাকাতা নাজা, যে চুপ থাকলে তো নাজাত পাওয়া যায়। এটা চুপ থাকার জায়গা, এখানে তো ভাই সাহায্য করার জায়গা, সুর মচানোর জায়গা, কি কথা বুঝেন নাই? তো এই চুপ থাকা মানে যেখানে গুনাহ সেখানে চুপ থাকো, যে কথা বললে গুনাহ হবে সেখানে চুপ থাকো, যে কথা বলার দ্বারা তোমার ইজ্জতে আঘাত আসবে, আখেরাতে আঘাত আসবে, সেই ব্যাপারে সেখানে নিজের জবানকে হেফাজত করো। সব জায়গায় চুপ থাকা না, চুপ থাকার জায়গাতে চুপ থাকো। হ্যাঁ, ওই সকল মানুষ যারা এরকম নিজের জবান হেফাজত করতে থাকছেন, কত বেসুমার নাকি তারা কামাই করছেন, কত বেসুমার নাকি, এবং কত আল্লাহ পাকের বড় নৈকট্যের অধিকারী তারা হয়ে গেছেন। হ্যাঁ, কম বল না। আকাবির দিন চার রকম মুজাহাদা বাতলাইতেন, চার রকম মুজাহাদা। হ্যাঁ, এক হল যে কিল্লতে তাম, হ্যাঁ, কিল্লতুল কালাম, কিল্লতুল তাম, কিল্লতুল কালাম, কিল্লতুল মানাম, আর কিল্লতুল ইখতিলাত, মাল আনাম, চার কিসম হল। আর কিল্লতের বাবে তাফিল বানায় দিলে তো তাকলিলুত তাম মুজাহাদা হল, তাকলিলুত তাম। হ্যাঁ, একটা হল কম খাওয়া, আর তাকলিলুল কালাম, কথা কম বলা। হ্যাঁ, দুই, তাকলিলুল মানাম, কম ঘুমানো, ঘুম কমায় দেওয়া, আর তাকলিলুল ইখতিলাত, মাল আনাম, এবং মানুষের সঙ্গে মেলামেশা কম করা। এই চার জিনিসের মুজাহাদা, চারটা মুজাহাদা বাতলে দিন বুজুর্গানা দিয়ে, যে খানা বেশি খাইও না, খানা কম খাও, কথা বুঝে আসছে ভাইরা? পুরনো যুগে এই মুজাহাদা ছিল, কিন্তু হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার হাজী সাহেব মুজতাহিদ থে, মুজাদ্দিদ থে। মাওলানা গঙ্গী রহমতুল্লাহর মতো মানুষ এই কথা বলতেন যে তরিকতের ব্যাপারে হাজী সাহেব রহমুল্লাহ মুজতাহিদ ছিলেন, হ্যাঁ না, মুজাদ্দিদ ছিলেন। হাজি ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কী রহমতুল্লাহ আলী বলছেন, এই দুর্বল জমানে এই মুজাহাদা নাই, এই দুর্বল জমানে এই মুজাহাদা করতে হবে না, যে এখন কম খাও, এখন কম খাইলে মাথা ঘুরাবে, কম খাইলে শরীর অচল হয়ে যাবে, এখন কম খাওয়া না। হাজি সাহেব রহমতুল্লাহ আলী বলেন, এখনকার কত হল, ইস নফসকে খুব খেলাও পেলাও ভি, ভাই দেহটাকে ভালো খাইতে দাও, খাওন লওন ভালো দাও, ইস নফসকো খুব খেলাও পেলাও ভি, লেকিন উসে কাম ভি খুব লো, কিন্তু সঙ্গে সঙ্গে ওর দ্বারা কাজও খুব নিবা, খাওয়া লোয়া শরীর দেহটাকে হৃষ্ট পুষ্ট তাজা করবা এবং ওর দ্বারা কাজ নিবা। কি কাজ? আল্লাহকে খুশি করার কাজ, আল্লাহকে রাজি করার কাজ, আখেরাতের সামান এবং সম্বল বাড়ানোর কাজ, এই কাজও নিবা এর দ্বারা। এটা বলছেন হাজি সাহেব রহমতুল্লাহ আলী। আরেকটা হল কিল্লতুল মানাম, কম ঘুমানো না, তো এটাও পুরানো যুগে ছিল। ওমর ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সারা রাত্রে ঘুমাইতেন না, জাগনা থাকতেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তিনি সারা রাত ঘুমাইতেন না, সারা রাত জাগনা থাকতেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এসা মুআমালা হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি, পুরো রাত জাগনা, ইবাদত বন্দেগীতে মশগুল। শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি এসা ছিলেন যে সারা রাত জাগনা, ঘুমাইতেন না। উম্মতের মধ্যে চার ব্যক্তি ছিলেন এইরকম যে রাত ভর জাগনা, পুরো রাত জাগনা, ইবাদত বন্দেগীতে মশগুল। তো এক জমানা এরকম ছিল যে মানুষের শরীর মজবুত ছিল, কম ঘুমাইলেও স্বাস্থ্যের জন্য এটা কোন সমস্যা হইত না, কিন্তু পরবর্তী যুগ এরকম হয়েছে যে ঘুম কম হলে মানুষের দেমাগি নানান রোগ বিধি দেখা দেয়, স্নায়ুবিক সমস্যাদি দেখা দেয়, মানুষ অসুস্থ হয়ে যায়, জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যায়। এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জমানায় কম ঘুমানোর এই আমল আর এখন না, এখন কম ঘুমানো না, এখন খুব ঘুমাও। এখন হল কি, খুব ঘুমাও, এবং ঘুমো কতক্ষণ, ছয় ঘন্টা ঘুমানো, যে যদি স্বাভাবিকভাবে ছয় ঘন্টা ঘুমানো জরুরি, আর যাদের দেমাগি মেহনত, ব্রেনের যাদের মেহনত করতে হয় তাদের জন্য আট ঘন্টা ঘুমানো দরকার, ঘুমানো জরুরি, তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের হেফাজতের জন্য বলছেন যে নিয়মাতান মাগবুন ফীহিমা কাসীরু মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুই গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে মানুষ বড় বেফিকির, এটা নাকুদি করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তো একটা হল আস-সিহহা, নিজের স্বাস্থ্য, এক নম্বরই হল স্বাস্থ্যের কথা, নিজের স্বাস্থ্যের হেফাজত করা চাই। স্বাস্থ্য ভালো তো তার দ্বারা অনেক কাজ হয়, নিজের ইবাদত বন্দেগী হয়, জিকির আজকার হয় এবং দিনের খেদমত হয়, দুনিয়ার কর্তব্য কাজ পালনে এটা সহায়ক হয়। আর স্বাস্থ্য নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, স্বাস্থ্য শুয়ে গেল, সব কাজ শুয়ে পড়ে, কোনো কাজই করা যায় না। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এসাকের জন্য বসে বসে অপেক্ষা করাও ফজিলতপূর্ণ আমল, অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। কিন্তু হযরত থানভী বলেন, কেউ যদি সকালবেলা স্বাস্থ্য রক্ষার জন্য হাঁটাহাঁটি করতে যায় সেটা এর থেকে বেশি ফজিলতপূর্ণ আমল, হ্যাঁ এর থেকেও বেশি ফজিলতপূর্ণ, সেহত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মোতাবেক জিন্দগি বানানোর তৌফিক দান করেন। তো দুইটা হল কিল্লতুল তাম, এই মুজাহাদা এখন নাই, আর কিল্লতুল মানাম, এই মুজাহাদা এখন নাই। আর রইল কয়টা, দুইটা, এটা হল কিল্লতুল কালাম, কিল্লতুল ইখতিলাত, মাল আনাম, যে কথা কম বলা, অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বাঁচা এবং ক্ষতিকর কথাবার্তা থেকে বাঁচা, কম কথা বলার অর্থ এটা যে গুনার পথে আমার কথা গুনার পথে না হয়, আখেরাতের ক্ষতি আখেরাতের জন্য ক্ষতিকর না হয়, এই জিনিসটার প্রতি নজর দেওয়া, এটার এহতেমাম রাখা, আর মানুষের সঙ্গে মেলামেশা কম করা। যতই মিশতে যাবে ততই ঝামেলা বাড়বে, ততই পেরেশানি বাড়বে। তো হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই দুইটা মুজাহাদা এখন বহাল আছে, এই দুইটা করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদের সকলকে হিম্মত এবং তৌফিক দান করেন। তো বলতেছিলাম যে ভাই, সুন্নতের আমলের তো আমাদের এহতেমাম নাই, খানা সুন্নত মোতাবেক খানা খাওয়া, হ্যাঁ না, যে শুইতে যায় তো সুন্নত মোতাবেক, সব জিনিসের মধ্যে সুন্নতের আমলের এহতেমাম রাখা, মুখ সুন্নত মোতাবেক রাখা, দাড়ি সুন্নত মোতাবেক রাখা, মাথার চুল সুন্নত মোতাবেক রাখা। ইংলিশ চুল রাখা তো কোনো সুন্নত না, অনেকে দিন লাইনের মানুষ, হ্যাঁ না, এলম আছে, এমনি দিনের সাথে সম্পর্ক আছে, কিন্তু দেখা যাবে যে মাথার চুল ইংরেজি ইংলিশ চুল, চুল হয় একদম পুরা সামনে পিছনে সব বরাবর রাখা, ছোট ছোট রাখা এবং সামনে পিছনে সব বরাবর থাকে, অথবা মাথা একদম মুন্ডায় ফেলল, এটাও ঠিক আছে। আর যদি বাবরি চুল রাখে তাও ঠিক আছে, বা তিনভাবে বাবরি চুল রাখা যায়, যে কানের মধ্যখান বরাবর, আরেকটা হল কানের লতি বরাবর, আরেকটা হল গর্দান ছুঁই ছুঁই পজিশন, ইয়াজরি মান কি বেই, হ্যাঁ না, তিন ধরনের বাবরি চুল রাখা যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এখন ব্যাপকভাবে মানুষ চুল রাখে তো ইংরেজদের মতো, কোথায় তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি সাচ্চা মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমার মধ্যে তোমার সন্তানের চেয়ে বেশি, তোমার মা বাবার চেয়ে বেশি এবং তোমার সমস্ত লোকদের চেয়ে বেশি না হয়, দুনিয়ার কারো অনুসরণ না, হ্যাঁ না, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের অনুসরণওয়ালা জিন্দগি বানানো চাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, হে রসুল আপনি ঘোষণা করেন যে যদি তোমরা আল্লাহকে পাইতে চাও তো তার জন্য তোমাদের একটা মাত্র রাস্তা, যে আমাকে অনুসরণ করো জীবনের সর্ব সকল ক্ষেত্রে সকল কর্মকাণ্ডে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ যেখানে তুমি করবা আল্লাহ পাকের মহব্বত পাইবা, আল্লাহ পাকের রহমত পাইবা, মাগফিরাত পাইবা, জান্নাত পাইবা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যেই জিন্দগির কামিয়াবি, জিন্দগির কামিয়াবি ইত্তেবায়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুন্নতের ওয়াজ করা এক জিনিস, কিন্তু ফাহমে সুন্নত বড় জিনিস, যে কোনটা সুন্নত এটা বুঝা। একজনের বাথরুম থেকে একজন হাইটে যেতেছে আর একজন বাথরুম থেকে বাইরেছে, বাথরুম থেকে পেশাব করে বাইরেছে, বড় ইস্তেঞ্জা করে বাইরেছে, হাত ধোয়া ছিল হাতে, এখনো হাত এখনো ভিজা, দৌড় দিয়ে গিয়ে ওই বুজুর্গের সঙ্গে মোসাফা করতেছে, হাত এখনো পরিষ্কারও করেনি, ভিজা হাতে আরেকজনের সঙ্গে মোসাফা করা তো তাকে কষ্ট দেওয়া হল না, কি বুঝতেছেন বিষয়টা। অনেকে উজু করে আসে, তাজা উজু করে আসছে, আসে দেখে যে উস্তাদ যাইতেছেন বা এক বুজুর্গ আসছেন কোথেকে, ইয়ে আসসালাম আলাইকুম মুসাফা, হুজুরের সঙ্গে মুসাফা করি, অথচ ভিজা হাত, তো ভিজা হাতে মুসাফা করলে ওনার কষ্ট হবে না, কি আশ্চর্য, কোন বুঝ নাই। দিনের বুঝ আল্লাহর বলিদের সৌবদিত পয়দা হয় না। হযরত হাকিম মুহাম্মদ মাওলানা থানভী রহমাতুল্লাহ তাআলা মরকদাহ বলেন, নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নহীন হোতা, যে দিনের নূরওয়ালা বুঝ পয়দা হয় না কোন কামিল আল্লাহর ওলির সোহবত এবং তরবিয়ত ব্যতীত, পয়দাই হয় না। এসা হাজার হাজার লোক পাবেন যে বিজা হাতে আপনার সঙ্গে মুসাফা করতেছে, সুন্নতের বুঝ নাই। হ্যাঁ, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান তো ওই মানুষটা যার হাত এবং জবানের জুলুম থেকে সব মুসলমান নিরাপদ হয়ে গেছে, সালিমামানি নিরাপদ হয়ে গেছে, হ্যাঁ না, একদম কারো কোন সমস্যা হবে না তার জবানের দ্বারা এবং তার হাতের দ্বারা, একদম নিশ্চিত তো এইবার সে মুসলমান। আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ যে খবরদার যে একদম কামেল ইসলামী জিন্দেগি ব্যতীত মরবা না। আল্লাহ পাক বলতেছেন যে ইসলাম কি জিনিস, জীবনের সর্বক্ষেত্রে যে আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জিন্দগি বানানো, সেই ইসলামী জিন্দগি বানানোর এহতেমাম তো আমার মধ্যে থাকতে হবে। বড় মুশকিল মোহামলা যে এই ফিকিরই আমাদের মধ্যে নাই যে সব সময় আমি এইভাবে একদম অ্যাটেনশন থাকব যে আমার মধ্যে দিনের খেলাফ কোনো জিনিস না আসে, আমার দ্বারা দিনের খেলাফ কোনো কাজ না হয়। তো মুসাফা করে এরকম বাথরুম থেকে বাইর হয়ে মুসাফা করা যে ভিজা হাতে, এটা কিভাবে সম্ভব? অনেকে হাত শুকায় না কিন্তু বাম হাত আবদাস্তের সময় বাম হাত ব্যবহার করছে, ডান হাত তো ব্যবহার করেনি। যার সঙ্গে মুসাফা করে সে অনুভব করে এর বাম হাত ঠান্ডা, কি কথা বুঝেন নেই, একটা হাত ব্যবহার করছে তো ভিজছে না পানিতে, যখন মুসাফা করে ওটা পানিটা মুছে ফেললো তারপরও অনুভব হয় যে এর হাত ঠান্ডা। তো এই সময় মুসাফা করা কোনো জরুরি ছিল? আরে ভাই বাথরুম থেকে আসছো, আগে তুমি উজু করো, ফ্রেশ হও, হাত পরিষ্কার করো, শুকাও, তারপরে মুসাফার সুযোগ হলে করলা, না হয় না করলা। মুসাফার থেকে তুমি যে বিরত থাকলা এই জন্য যে এক মুসলমানের কষ্ট না হয়, তো মুসাফা মুস্তাহাব ছিল আর তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকছে, মুস্তাহাবের চেয়ে হাজার গুণ ঊর্ধ্বের আমল তুমি করছো, এটা ছিল তোমারটা ছিল মুস্তাহাব। আর এখন যেটা করলাম মুসাফা ছিল মুস্তাফ, এখন যেটা করলাম এটা ফরজ আমল করছে। আর হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন বান্দা নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জন করে, কিন্তু নফলের মানে ফরজের দ্বারা যে নৈকট্য অর্জন হয় কোন নফলের দ্বারা সেই নৈকট্য অর্জন হইতে পারে না। ফরজের করবে ফরজ অনেক ঊর্ধ্বে, করবে না আফেল থেকে, কথা বুঝে আসছে ভাইরা? এই বিষয়ে তো মানুষের ব্যাপক ত্রুটি। এবং ফোকাহায়ে কেরাম লিখছেন যে একটা মানুষ হাইটে যেতেছে তো তার সঙ্গে মুসাফা না করা, এখন দেখবেন যে সাধারণ মানুষের কথা তো দূরে, আলেম ওলামা তালবেলেমরা দেখতে থাকবেন যে একজন আসলো সে হাঁটতেছে রাস্তা দিয়া, রাস্তার মধ্যে তার সঙ্গে মুসাফা, ওই লোক হাঁটতেছে হাত বাড়াইতেছে মুসাফা, আরে সে লোকটা দাঁড়ালে তো হঠাৎ অ্যাক্সিডেন্ট করতে পারে, তাকে থামায় দিয়া তার গতি তাকে হাঁটতে দাও, তাকে থামায় দেওয়া মুসাফার জন্য তাকে কষ্ট দেওয়া হল না, তার পথে বাধা দেওয়া হল না, এতটুকু বুঝ পর্যন্ত নাই ব্যাপকভাবে। এই বিমারি তো একদম আম হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে এইরকম কেয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইরকম অবস্থা দাঁড়ায় যে মানুষ সুন্নতের উল্টাটাকে সুন্নত মনে করবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ যখন নাকি কোন বেদাতকে তরক করা হবে তো লোকেরা বলবে যে সুন্নত ছেড়ে দিল, এবং উল্টাটাকে সুন্নত মনে করে, যেটা সুন্নতের খেলাফ সেটাকে সুন্নত মনে করতেছে। এখানে তো হাঁটার মধ্যে মুসাফা না করা ছিল সুন্নত, হ্যাঁ না, একটা লোক হেঁটে যেতেছে তখন তার সঙ্গে মুসাফার জন্য হাত বাড়াইয়া দেওয়া এটা সুন্নত না, সুন্নতের খেলাফ, এখন এইটাকে সুন্নত মনে করে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলার কথা লিখছেন, আমার এই দুই চোখ দিয়ে আমি সেটা দেখছি যে হযরত হাকিমুল উম্মত বলেন যে মুসাফার সময় কাউকে টাকা হাদিয়া দেওয়া, মুসাফার সুরতে মানে মুসাফা করতেছে ও একই সঙ্গে টাকাও দিতেছে, হযরত বলছেন এটা খেলাফে সুন্নত, যে যখন তুমি মুসাফা করো খালেস মুসাফা সুন্নতের আমল, বাস এর ভিতরে টাকা ঢুকাইলে কেন, মুসাফা আলোক করো, এখন হাদিয়া দিতে চাও তো ফের আলাদা পেশ করো যে আমি হাদিয়া দিতে চাই, কি কথা বুঝেন নেই, কিন্তু মুসাফার মধ্যেই টাকা, এটা নিঃসন্দেহে সুন্নতের খেলাফ, কিন্তু এই রোগ এখন একদম ব্যাপক সারা দেশব্যাপী, যেখানেই যাবেন এই মুসিবত, মুসাফা করতে লাইন দিছে ওখানে ওই মুসাফার ভিতরেই দেখা যাবে যে টাকা আস, এটা বেওকুফি, এটা শুধু এতটুকু না যে সুন্নতের খেলাফ, এটা একটা সম্পূর্ণ বেওকুফি। আরে যাকে তুমি হাদিয়া দিবা সে রাজি হয়ে দিলে তো হাদিয়া, সে তো রাজি হয়ে দিলে হাদিয়া, হাদিয়া নিয়ে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে এটা কোন সুন্নত তরিকা, কি কথা বোঝেন নাই, ওই লোকের দিলেন এখন সে নিতে রাজি না, ওই দুইজনে হাতে হাতের মধ্যে ঠেলাঠেলি করতেছে, এটা কোন সুন্নত তরিকা হলো, এটাকে ইনসানিয়ত হল, মুসাফা আলোক করা, হাদিয়া আলোক পেশ করা, হাজিরা দেওয়ার সময় বলা যে আমি হাজিরা দিতে চাই আপনাকে, বস উনি ঠিক আছে ফের হাতিয়ে দিয়ে দেন। এখন আগের ঠিক কিছু বলা নেই, হঠাৎ করে হাত মিলে হাতের ভিতরে এখন কি জানি খসখস করে, কি এটা রাখেন রাখেন কি? আগের থেকে তুমি বললা না কেন যে এটা আমি হাতিয়ে দিতে চাই আপনাকে? নিজেকে মিটানো চাই আমার ভাইরা। হ্যাঁ, হযরত হাকিম মোহাম্মদ থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহ বলেন যে মানুষ মনে করে যে আমি বড় চেয়ারে থাকলে তো আমি বড়, হ্যাঁ, এবং আমি বড় হইলে তো এটার মধ্যে মজা বেশি। লোক সমাজতে কে বড়া বন্নে মে হজ হ্যায়, বড় হইতে পারলে নিজেকে বড় ভাবলে উঁচুতে রাখলে তো এর ভিতরে মজাই মজা, হ্যাঁ না? হজরত বলেন যে হজ তো ছোটা বন্নে মে হ্যায়, হজ তো আপনি কো মিটানে মে হ্যায়। আরে ভাই, আসল মজার জিনিস হল নিজেকে মিটান, আর মিটানা ও চিজ হ্যায় জিসকে হসুল কে লিয়ে বন্দে কানে খুদা নে সালতানতে ছোড় দি, হ্যাঁ, যে নিজেকে মিটানো এত বড় সম্পদ যেটা অর্জন করার জন্য আল্লাহ পাকের অনেক বান্দারা রাজ্য রাজত্ব ত্যাগ করে দিয়েছেন। হ্যাঁ, বড় 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 রাজ্য রাজত্ব নিজের দাপট প্রভাব প্রতিপত্তিকে মিটাই দিয়েছেন, পরিত্যাগ করে দিয়েছেন, যাতে করে আব্দিয়ত এবং ফানাইয়তের দৌলত অর্জন হয়। আব্দিয়ত বড় জিনিস, হ্যাঁ, আকাবের দিন বলতেন যে আব্দিয়ত বড় জিনিস, সবচেয়ে উঁচু মকাম হল আব্দিয়ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন, সুন্নতের আমল করি, সুন্নত মোতাবেক নিজের আমল বানাই, সুন্নতের বাইরে আমার কাজ না হয়। মুজ এক একজনের মুজ বিশাল বড় বড়, মুজকে সুন্নত মোতাবেক রাখার এতটুকু এহতমাম নাই। উপরের উপরের মুজ যেগুলি আছে উপরের ঠোঁট ঠোঁট যদি ঢাইকে যায় মুচের দ্বারা তো সেটা মকরুহ তাহরিমি। অথচ অনেকের মুচ এরকম বড় যে দিনদার মানুষ এলেম আমলওয়ালা মানুষ কিন্তু মুচ বিশাল বড় বড়। সুন্নতের খেলাফে অভ্যাস বানানোর কারণ কি? আমাদেরকে এতাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এতাত এটার এটাকে সর্বোচ্চ রাখা উচিত না? হ্যাঁ, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি তো আছে, হ্যাঁ না? তো এটার আসল রেওয়াজ যেটা মুহাদ্দিসিন বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আরেকটা হল মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, হ্যাঁ না? যে আমার সুন্নতকে জিন্দা করল নিজের জিন্দগিতে সে আমাকে মহব্বত করল, আমার আহাব্বানি কানা মাই ফিল জান্না, আমার আমার সঙ্গে যে মহব্বত রাখবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, কত বড় কথা, কত বড় পুরস্কার! পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসা গহরা সম্পর্ক, গভীর সম্পর্ক অর্জন হয় সুন্নতের আমলের বরকতে। অথচ সেই সুন্নতের কোন এহতমাম করলাম না, কেসা মুআমালা হইল। এভাবে হাতের নখ কাটা, হ্যাঁ, বগলের পশম সাফ করা, তো এটাও তো সুন্নত। তো হাতের নখ এক একজনের বড় বড়, পায়ের নখ বড় বড়, পনেরো দিন বিশ দিন এক মাস গেছে এখন পর্যন্ত নখ কাটার কোন ফিকির নেই, প্রতি সপ্তাহে তো একবার নখ কাটা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুন্নতের আমলের এহতমাম করি, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। সুন্নতের ব্যাপারে আমাদের মধ্যে বড় বেফিক্রি, এক তো গুনাহ থেকে বাঁচি, আরেকদিকে অনেক বেশি আল্লাহ পাকের জিকির করার অভ্যাস বানাই, চলতে ফিরতে স্বাভাবিক মোতাদের জিন্দগির জিকির, এই না যে যন্ত্রের মতো জিকির করতে থাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি জিনিস? আর স্বাভাবিক সুন্দরভাবে জিকির করা, যে বুজুর্গানের দিন বলেন যে সুন্নত মোতাবেক যে জিকিরগুলো আছে বিভিন্ন হালতের এগুলো করলেও কাসরতে জিকিরুল্লাহ নসিব হয়ে যায়। যে ঘরে ঢুকবার সময় দোয়া পড়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, হ্যাঁ না, খানা খাওয়ার আগে দোয়া পড়া, খানা খাওয়ার শেষে দোয়া পড়া, এগুলো সব দোয়া জিকিরুল্লাহ। যত দোয়া আছে সব দোয়া কি জিকিরুল্লাহ। যে শুইতে গেলে দোয়া পড়া জিকিরুল্লাহ হল, উপরে উঠলে দোয়া পড়া, নিচে নামলে দোয়া পড়া, সবটা জিকিরুল্লাহ। তো সুন্নত মোতাবেক আমল হইতে থাকলে পোশাক পরতেছে পোশাক পরার জন্য দোয়া, তো সেটা করলো তো জিকিরুল্লাহ হল। আর এমনি চলতে ফিরতে মাঝে মাঝে আল্লাহ পাকের কোন জিকির করলো, কোন প্রশংসা করলো, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো ইস্তিগফার, কখনো দুরুদ শরীফ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যদি চলতে থাকে তো ফের কত জিকরুল্লাহ হইতে থাকবে। হ্যাঁ না, মুজিবুসুন্নাহ হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, একবার আমি হযরত মাওলানা ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহিকে বললাম যে শুধু পানি পান করার জন্য কি কোন দোয়া আছে? হযরত মাওলানা বিনুর রহমতুল্লাহ আলাইহি বললেন জি আছে। কি? যে আলহামদুলিল্লাহ আল্লাযী সাকানা মাআন আযবান ফুরাতাম বিরহমতি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। বাস এই দোয়া। কোন মুখতালিফ তরিকে এই আলফাজের কিছু বেশকম আছে, কোন হাদিসে একরকম আলফাজ, কোন হাদিসে মানে আগে পিছিয়ে হয়ে যাওয়া শব্দগুলো, কিন্তু দোয়ার মজমুন একই রকম। তো এই দোয়া পড়া এটা সুন্নত, কিন্তু আমরা জানি না তো পড়ব কোথেকে। আর যদি নাই জানা থাকে কমপক্ষে আলহামদুলিল্লাহ তো পড়ি, শুরুতে বিসমিল্লাহ ফের আলহামদুলিল্লাহ। তো মহিউদ্দিনের মাওলানা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলী একবার এটাও বলছিলেন, একবার না কতবার বলছেন, হযরত বলেন যে আফসোস লোকেরা চা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না, কফি খায় তো বিসমিল্লাহ পড়ে না, যে কোনো মাকুল ও মাশরুব খাওয়ার জিনিস হোক অথবা পান করার জিনিস হোক তার আগে কি বিসমিল্লাহ পড়া সুন্নত না? হ্যাঁ, ফল খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে, এটা কি কোনো খেয়াল থাকে? ফল দিল লুয়ে খাওয়া আরম্ভ করে দেওয়া হল। ইয়া আল্লাহ কি হাল হতো আমাদের, বহুতই আফসোসের কথা না, যে যা চায়ের অভ্যাস যার মধ্যে আছে। তো এখন এই লোক চা খাইতে খাইতে তার বয়স হয়েছে ষাট বছরের মধ্যে কোনোদিন বিসমিল্লাহ পড়ে নেই চা খাওয়ার আগে, কি কতগুলো বিসমিল্লাহ ছুটল, আহা কত মূল্যবান সম্পদ হাতছাড়া হয়ে গেল, আখেরাতের কতগুলো সম্পদ হাতছাড়া হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল আমার, কত বড় নোকসান হয়ে গেল আমার, খেয়ালই নেই। এইভাবে কত না ফল খাইছি আজ পর্যন্ত, কখনো বড়ি খাইলাম, কখনো আপেল খাইলাম, কখনো মালটা, হ্যাঁ না, কখনো কমলা, কখনো আম আনারস লিচু, কিন্তু কখনো কি বিসমিল্লাহ পড়া হয়েছে? বললেন না, আমার তো বয়স 70, আমি তো কখনো বিসমিল্লাহ পড়িনি। আহা, এত হাজারে হাজারে ফল খাওয়া হল, এতগুলো বিসমিল্লাহ ছুটল। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন যে এক গুনাগার মুসলমান মৃত্যুর পূর্বে স্ত্রীকে ওসিয়ত করলেন যে আমি তো যাইতেছি আমার জিন্দগি শেষ, তো তুমি হামেলা, তুমি সন্তান সম্ভবা, তো আল্লাহ পাক যে সন্তান দিবেন তো ওকে তুমি কোরআনে কারিম পড়ায়ো, এই আমার ওসিয়ত। লোকটার ইন্তেকাল হয়ে গেছে, লোকটার ইন্তেকাল হয়ে গেছে, একটা ছেলে জন্ম হয়েছে, ওই মহিলার গর্ভে একটা ছেলে জন্ম হয়েছে, ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, তো মা তাকে মাদ্রাসায় দিছে পড়ার জন্য। একদিন হুজুর তাকে সবক দিছেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাস ছেলে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জিন্দগিতে প্রথমবার বিসমিল্লাহ পড়ল, এই একবারই পড়ল সে। তো যার অর্থ যে শুরু করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন রহমতওয়ালা, কুবুর কিনারাহীন দয়া মায়াওয়ালা। বাস সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন যে ফেরেশতারা, তোমরা এই লোকটাকে কবরের ভিতরে আজাব দিতেছ, তার ছোট্ট নাবালক বাচ্চা বলতেছে আমি আল্লাহ সীমাহীন রহমতওয়ালা, আজাব বন্ধ করো। সাথে সাথে আল্লাহ পাক আজাব মাফ করে দিয়েছেন, কবরের আজাব মাফ হয়ে গেছে এই নাবালক শিশুর, হ্যাঁ না, এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে। আহা, বিসমিল্লাহ কত বড় সম্পদ। কুল্লু আমরিন জিবা লাম ইউবদা ফিহি বি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আক্তা। হ্যাঁ, আবতার, আক্তা, আরজাম, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হল না তো সেটা, এটার ফল ভালো হবে না। হ্যাঁ না, আফসোসের কথা। তাকরির করতে দিলে হাদিসের তাকরির খুব করলাম, আমলের সময় সেটার কোনো ফিকিরই নেই, কি বহামলা, মানে পড়া এবং পড়ানো, পড়া এবং পড়ানো, এটাকে আমরা টার্গেট বানিয়ে ফেলছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এলমের বৈশিষ্ট্য ছিল পড়া এবং সেই মোতাবেক আমল করা। না, এলম সঙ্গে আমল। এই আকাবের দিনের নজদিক এলম এটাকেই বলা হইত যে এলমের সঙ্গে আমল মজুদ আছে, তাকে শুধু এলম বলা হইত। যে এলমের সঙ্গে আমল নয় সেটাকে এলম বলতেনই না তারা, সেটাকে জাহালে মুতলাক বলতেন, শুধুই জাহাল। মুই হুসেন হযরত মাওলানা সাহাব রহমতুল্লাহ আলাই বলতেন যে ভাই আমাদের পুরা নাম ছিল তালিবুল ইলমি ওয়াল আমল, জমানার পরিবর্তনে আমাদের নাম হয়ে গেছে এখন তালিবুল ইলম, আমল ছুটে গেছে। যে আসল হল এলেম এবং আমল তালাশকারী, মাদ্রাসায় যারা পড়বে ওলামায় দ্বীনের নিকট যারা পড়বে তাদের উদ্দেশ্যই হবে আমি এলেম শিখব আমল করব। তো আমলের উদ্দেশ্যে এলেম শিখা, কিন্তু এখন শুধু এলেমের উদ্দেশ্যে এলেম শিখে, আমি জানতে থাকবো পড়তে থাকবো মুখস্থ করতে থাকবো এবং সেমাই সসমাই সালানাতে পাস করতে থাকবো, হ্যাঁ ফার্স্ট ডিভিশন হইলাম তো আমি কামিয়াব না, এতাহাত করলে আমি কামিয়াব, আমলি জিন্দগি বানাইলে আমি কামিয়াব। আল্লাহ পাক জালে জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে তৌফিক দেন। আকাবের দিনের মধ্যে সুন্নতের কতটা ইহতেমাম ছিল যে দারুন দেওবন্দ এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা সৈয়দ আসগর হুসাইন রহমতুল্লাহ, বহু জবরদস্ত মানুষ ছিলেন। আকাবের দেওবন্দের মধ্যে এই বুজুর্গের এক খাস রং ছিল, আর এত্তেবায়ে সুন্নতের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। এত্তেবায়ে সুন্নতের জন্য এই বুজুর্গেরই ছাত্র হলেন হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী। একদিন উস্তাদের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, ওখানে খাওয়া দাওয়া করছেন উস্তাদকে, উস্তাদের সঙ্গে এক দস্তরখানে খানা খাইছেন। খানা খাওয়া শেষ হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে আমি দস্তরখান উঠাইতে শুরু করলাম, দস্তরখান তুলতে চাইছেন। তো হযরত মাওলানা সৈয়দ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি বললেন মিয়া শফি তুমে দস্তরখান উঠানা আতা হ্যায়, মিয়া শফি তুমি দস্তরখান উঠাইতে জানো? হযরত মুফতি শফি সাহেব বলেন যে আমি একদম পেরেশান হয়ে গেলাম, দস্তরখান উঠানো এটা কি? তো উঠে নিয়ে গেলাম, গুসায়ত হয়ে গেল, আমি এটা শিখছি কিনা হযরত জিজ্ঞেস করতেছেন। তা আমি বললাম হযরত জি আমি জানি না, আরে এই তালবেলমির জমানা না, মুফতি সাহেব হয়ে যাওয়ার পরে শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ অনেক বড় আলেম হওয়ার পরে এই ঘটনা। যে উস্তাদ জিজ্ঞাসা করতেছেন মিয়া শফি তুমি দস্তরখান উঠাইতে শিখছ, তুমি দস্তরখান উঠানা আতা হ্যায় তো উর্দু, এটার অর্থ হল তুমি দস্তরখান উঠাইতে শিখছ, তুমি জানো সেটা? হযরত মুফতি শফি সাহেব রহমাল্লাহ বললেন হযরত জি আমি তো কিছুই জানি না। বললেন যে শোনো, যে আমার এই দস্তরখানে যে জিনিসগুলো থাকে না, যে একটা হল শক্ত হাড্ডি নরম হাড্ডি দুই রকম হল, আর হল কাটা তিন কিসিম হল, না শক্ত হাড্ডি নরম হাড্ডি এবং কাটা, আর একটা হল যে দস্তরখানের মধ্যে রুটি খাইতেন ওনারা, তো রুটি খাওয়ার কারণে কিছু গুড়া 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 পড়ত। এই বলেন যে আমার এখানে তিনটা জায়গা নির্ধারিত আছে, একটা জায়গা হল এরকম হাড্ডিগুলো ফেলার জন্য, শক্ত হাড্ডিগুলো ফেলার জন্য, ওইখানে আলাদা ফেলি নিয়ে আমি জায়গা নির্ধারিত, কুকুরে আইসে ওখানে খায় যায় ওই হাড্ডিগুলো, আর যে নরম হাড্ডি আর কাটা এটার জন্য আলাদা একটা জায়গা আমি ঠিক করে রাখছি, ওখানে নিয়ে আমি ফেলি। তো ওখানে এই বিড়াল আছে, ওই জায়গাটায় সবসময় বিড়াল নিজে আসে, জানে যে আমার খাবার এখানে থাকে, ওইখানে আইসা বিড়ালে খাওয়া যায়। আর যে গুড়ি গুড়ি পড়ে যে সেগুলোর জন্য আলাদা একটা জায়গা নির্ধারিত আছে, তো ওইখানে আমি এই দস্তরখানে যে জিনিসগুলোকে খাওয়া যায় না গুড়া গুড়া পড়ে গেছে ওগুলোকে নিয়ে আসে ওখানে ফেলি, ওখানে পিপেরা দলে দলে আসে আইসা ওখানে খাওয়া যায়। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আমি শুনিয়া এত আশ্চর্যান্বিত হইলাম, এ সকল বুজুর্গান দিনের মধ্যে দিনের কি সমজ, আখিরাতের কি ফিকির রে ভাই, যে আল্লাহকে রাজি করার জন্য কেসা তাদের বেচাইনি বেকুলতা এবং এহতেমাম। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দগিকে বন্দিগিওয়ালা জিন্দগি বানানোর এহতেমাম নসিব করেন। আমার ভাইরা এই ধরনের বুঝ সমজ পয়দা হয় আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে, একলা একলা নিজের মধ্যে এগুলি আসে না। হ্যাঁ এজন্যই ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ এত বড় মানুষ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনিও বহুত বড় মানুষ, হযরত মাওলানা গঙ্গোহী তিনিও বহুত বড় মানুষ, কিন্তু আমার বেশি মহব্বত লাগে হযরত গঙ্গোহীর জন্য। দুজনকে তিনি মহব্বত করতেন কিন্তু বলতেন যে আমার বেশি মহব্বত লাগে হযরত গঙ্গোহীর জন্য। এবং তিনি বলতেন যে সারা বিশ্বে যত উলামায়ে দ্বীন সকলের ঊর্ধ্বে হযরত গঙ্গোহীর মাকাম। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এত বড় মানুষ হযরত মাওলানা গঙ্গোহী ফকিহুন নফস, হ্যাঁ ফকিহুন নফস, এসা মানুষ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তিনি শায়খ বানাইছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে। মাওলানা গঙ্গোহী মনে করতেন হযরত মাওলানা কাসেম নানুতুবি বড় মানুষ, আর মাওলানা কাসেম নানুতুবি মনে করতেন রহমতুল্লাহ আলাইহি মাওলানা গঙ্গোহী বড় মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইনি উনাকে বড় মনে করতেন, উনি ইনাকে বড় মনে করতেন, দুইজন দুজনকে এরকম বড় মনে করতে থাকতেন হামেশাই। আর একবার হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন মাওলানা গঙ্গোহীকে, যে আল্লাহ আপনার যে ফেকার যে এল যে এটা দেখলে তো আমার ভীষণ ঈর্ষা লাগে। হযরত মাওলানা গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার কয়েকটা মশলা আমার একটু ইয়াদ হয়েছে তা আপনার ঈর্ষা লাগে, কিন্তু আপনার তো এলেমি পরিমাণ যে কোথায় আপনার এলমের ঊর্ধ্ব মকাম চিন্তাই করতে পারি না, কল্পনাই করতে পারি না, আমি সেটা অনুভব করি কিন্তু আমার কখনো ঈর্ষাও লাগে নাই, আমার তো কোনো ঈর্ষা লাগে নাই, কারণ আমি জানি যে এই পর্যন্ত আমি পুষতে পারবো না, তো আমি ঈর্ষা করে লাভটা কি আজীব ধরনের কথা, কতটা আব্দিয়ত পয়দা নিজেদের মধ্যে হাসিল হয়েছে, কি পরিমাণ আব্দিয়ত, কি পরিমাণ ফানাহিয়ত, কিন্তু এই রং এই জিন্দগি পয়দা হয়েছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর সোহবতে, তার দোয়া তার নজর। এনারা হযরত হাজী সাহেব রহমুল্লাহকে অনেক বড় জানতেন। আজকে এই জমানাতে অনেকেই আল্লাহওয়ালাদের সঙ্গে তাল্লুক তো কায়েম করেন, কিন্তু মুশকিল হল তরবিয়ত হাসিল করার ফিকির নেই, যে শায়খের কাছে যাওয়া, শায়খের সোহবতে থাকা, শায়খের সঙ্গে তিন দিন থাকা, দশ দিন থাকা, এক চিল্লা থাকা, হ্যাঁ না, কিছুদিন শায়খের সঙ্গে উঠা বসা করা, দিনই জিন্দগি হাসিল করার জন্য এই ফিকিরের একদমই কমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, এক তো গুনাহ থেকে বাঁচার ইহতিমাম পয়দা হয়, আর কাসরতে জিক্রুল্লাহ, হ্যাঁ, এবং সুন্নতের ইত্তেবা, আর আমাদের আমার দ্বারা কারো কষ্ট না হয়, আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দ্বারা কেউ লজ্জা না পান, অপমান না হন, হ্যাঁ, আমার দ্বারা কোনো মানুষের কোনো কষ্ট না হয়, কোনো মাখলুকের কষ্ট না হয়, একটা পিঁপড়ারও কষ্ট না হয়, হ্যাঁ, একটা পিঁপড়ারও কষ্ট না হয় আমার দ্বারা, সেটা খেয়াল রেখেছে, কোনো অন্যায় না হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা তো তাদের মহান বৈশিষ্ট্য দুইটা, একটা হল গুনার কাজে রাজি নাই, কোনো অন্যায় কাজে রাজি হয় না, বা একটা হল কোনো মাখলুককে কষ্ট দেয় না, এই দুই জিনিস। আল আবরার আল্লাযীন লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা, হ্যাঁ না, আবরার মানে আহলুল্লাহ আল্লাহওয়ালা আউলিয়াউল্লাহ, তারা যে যারা পিঁপড়াকেও কষ্ট দেয় না, অলায়দাওনা সাররা কোন অন্যায় কাজে রাজি হয় না, কোন খারাপ কাজের জন্য রাজি হয় না, এই দুই মহান বৈশিষ্ট্য যার মধ্যে হাসিল হল নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউলিয়াদের জিন্দেগি দান করেন। বস আর কি বলা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। অনেকে দস্তরখানে যে ঝুটা ফেলতে থাকে, খানা খায় হাড্ডি ফেলে কাটা ফেলে দস্তরখানের উপরে। আরে ভাই, মুজিদসুন্না হযরত মাওলানা শাহ আবরার রহমতুল্লাহ আলাইহি বলতেন দস্তরখান তো খানার একরামের জন্য, খানা রিস্ক এ আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে রিস্কের সম্মান প্রদর্শনের জন্য দস্তরখান, এবং দস্তরখান এই জন্য যে দস্তরখানে কোন খানার কোন অংশ পড়ে গেলে সেটা যাতে তুলে খাওয়া যায়, এবং দস্তরখানের উপরে যদি কাটা হাড্ডি ইত্যাদি ফেলে তামাম স্তূপ করে ফেলা হয়, ওর মধ্যে ভাত পড়লে তো তুলা খাবে কেমনে, ওর মধ্যে গোস্তের টুকরা পড়ল, মাছের টুকরা পড়ল, খাদ্যের কোনো অংশ পড়ল, সেটা তুলা খাবে কেমনে, সেই পরিবেশ তো থাকে না। এজন্য দস্তরখানের উপরে তো এই আবর্জনা ফেলা, দস্তরখান মানে আবর্জনা ফেলার জায়গা, এটা তো ভুল ধারণা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আফসোসের বিষয়। আচ্ছা, অনেকে দস্তরখান লম্বা জমানা পর্যন্ত ধোয় না, পরিষ্কার করে না, যার কারণে দস্তরখান গন্ধ হয়ে যায়। ফের গন্ধ হয়ে গেলে তো সেটা দস্তরখান থাকলেও কোথায়? দস্তরখানকে দস্তরখানের মতো রাখা চাই, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই। এমনকি আশ্চর্যের বিষয়ে অনেকে মেসোয়াকের সুন্নত তরিকা তো অনেক মনে হয় যে প্রায় লোকেরাই বুঝে না, এটা মেসোয়াক করে, মেসোয়াকের ভিতরে পান টান ইটা সেটা নানান কিছু দিয়ে মেসোয়াককে বিশ্রি বানায় রাখে। আর মেসোয়াক থাকবে ফ্রেশ পরিষ্কার, মেসোয়াকের দ্বারা তো আমার মুখ পরিষ্কার হবে, মেসোয়াক নিজেই গান্দা তো আমার মুখ পরিষ্কার করবে কেমনে? শুনতেছেন বিয়ে বন্ধুরা? মেসোয়াক যেখানে সেখানে ফেলে রাখে, মাথায় কোনো বুঝ নাই, বুঝ থেকে মারুম একেবারে এ সকল মানুষ। সে বাথরুমে টয়লেটে যায়, ওইখানে মেসোয়াক রেখে আসে, টয়লেটের ওই হাইকমোড আছে, হাইকমোডের উপরে রেখে আসে মেসোয়াক, মেসোয়াক রাখার জায়গা এটা। কি হালত, কি মামলা, হ্যাঁ না? মেসোয়াক এমন নোংরা দেখলেই বমি আসে, এসা নোংরা বানায় রাখে মেসোয়াককে। আচ্ছা, অনেকে মেসোয়াক নেয় একটা খুঁড়ার মতো মোটা, ভাই এটা কোন ধরনের মেসোয়াক? মেসোয়াক এত মোটা মনে হয় যে একটা খুঁড়া, এর কোনো মানে হল? আর মেসোয়াক তো আঙ্গুলের মতো মোটা হবে, কিন্তু সে এত লম্বা এত মোটা মেসোয়াক কি এটা? কোন এটা দিয়ে মেসোয়াক করে কিভাবে? গালের মধ্যে দেয় কেমনে? দাঁতের মধ্যে এটা ঘষে কেমনে? এবং সে মেসোয়াক করার সময় জিব্বাতেও মেসোয়াক করবে, এবং এই দাঁতের গোড়া টোড়া যেদিকে কোনো কিছু থাকলে মেসোয়াক দিয়ে ওটাকেও পরিষ্কার করবে। এত মোটা মেসোয়াক এ পর্যন্ত পৌঁছাবে কেমনে? শুনতেছেন আপনারা? খেয়াল করে কি হালত, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেসোয়াক মুখস্থ একটা ডান্ডা নিয়ে আসে মেসোয়াক বানানো হয়, মেসোয়াক তো নিজের হাতের এক বিঘত হওয়া চাই, এক বিঘত, হ্যাঁ না? তো সেটা মেসোয়াক হবে, এবং মেসোয়াক বিরাট লম্বা একটা, অথবা এমন ছোট যে একদম ছোট্ট একটুখানি, কি মানে কোনটা কোন দিকেই খেয়াল নেই। এর মানে হল যে এত্তেবার এহতেমাম নেই, যে আমার দিন তো এত্তেবা, হ্যাঁ না? হ্যাঁ, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ লিখছেন যে এমনি ব্রাশ করলে শূন্যত আদায় হবে না, ব্রাশ তো করা যাবে দাঁত পরিষ্কার করার জন্য, ডাক্তাররাও অনেক সময় পরামর্শ দেয় যে ব্রাশ করেন, ব্রাশ করতে কোনো দোষ নাই, টুথপেস্ট লাগাইলো ঠিক আছে, ব্রাশ করলো ঠিক আছে, কিন্তু যেমন উজুর সময় মেসোয়াক করা শূন্যত, মেসোয়াকের জায়গায় ব্রাশ করলে শূন্যত আদায় হবে না, ফোকায়া কেরাম এটা লিখছেন। এখন মেসোয়াক করলো ব্রাশ করলো আলোক, কিন্তু মেসোয়াকের শূন্যত আদায় করার জন্য মেসোয়াকই ব্যবহার করতে হবে, মানে লাকড়ি দিয়া যেটা তৈরি হয় এটার নামই মেসোয়াক। হ্যাঁ, এটা লিখছেন হযরত মুফতি রশিদ আহমদ সাহেব লুধিয়ানবী রহমতুল্লাহ আহসানুল ফতোয়া কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, এহতেমাম নসিব করেন, আর যার যার মুনাসাবতের কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে তাআল্লুক করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহিমাহুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, আচ্ছা, যে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক যদি করো, দুইটার যে কোনো একটা তোমার নসিব হবে, হয় তুমি ওই ওলি আল্লাহর সঙ্গে সম্পর্কের বরকতে ওলি আল্লাহ হয়ে যাইবা, আর ওলি যদি হইতে নাও পারো, কমপক্ষে তার সম্পর্কের বরকতে মৃত্যুর আগে কামেল তবা নসিব হবে, এরপরে মৃত্যু হবে। হযরত বলেন এটা কি কম বড় কথা? কারণ তবা যদি হয়েই গেল কামেল তবা, তাহলে তো মাশা আল্লাহ সব গুনাহ মাফ। তবা আত্মায় মিনা জাম্বে কামাল্লা জাম্বালা, তবা হল তামাম গুনাহ খতম মাশা আল্লাহ, কত আজিমুশান কথা। এই বলছেন হযরত হাকিমুল উম্মত নবরুল্লাহর কথা। হযরত থানভীর এক মুজাজের সোহবত খলিফা ছিলেন, ওনার নাম ছিল হাফেজ আব্দুল ওলি বাহরায়েচি রহমতুল্লাহ আলী। হ্যাঁ, উনি হযরত থানভীকে চিঠি লিখছেন যে হযরতজি, যে আপনার সোহবতে গিয়ে আহা কত বড় বড় কামিলিন পয়দা হয়েছে, আমার তো জিন্দগি শেষ, কিচ্ছুই হল না। হযরত থানভী এর চিঠির উত্তরে লিখছেন, হ্যাঁ, যে টেনশন করো না ঘাবরাও, আগর কামিলিন মে না উঠায় গে তো তায়েবিন মে জরুর উঠায় যাওগে। এমনি কামিলদের মধ্যে সামিল যদি নাও হও, হাসরের মাঠে কামিলদের সঙ্গে নাও উঠতে পারো, কমপক্ষে তওবা কবুল বান্দাদের কাতারে স্থান পাবে, এটা কি কম বড় কথা? হ্যাঁ, এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাআল্লুক কায়েম করা জিন্দগি বানানোর জন্য, নাম কানানোর জন্য না, খেলাফতের ওই পর্চা হাসিল করার জন্য না, যে এখন এখন মুরিদ হয়ে ঘুরাঘুরি যে খেলাফত এখন দিল না, কি ব্যাপার? কতদিন থেকে ঘুরতেছি হুজুরের সঙ্গে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ না, খেলাফতের জন্য মুরিদ হওয়া, আল্লাহকে পাওয়ার জন্য মুরিদ হওয়া চাই, আল্লাহকে পাওয়ার জন্য কারোর সঙ্গে সম্পর্ক করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। بس واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم রাত্রে তো ভালোমতো ঘুমানোর ঘুমাইতে পারিনি, শুইতে শুইতে আওয়াজের কারণে ঘুম আসতে দেরি হয়েছে, মনে হচ্ছে 3:30টার দিকে ঘুম আসছিল, আবার সকালে এখানে প্রোগ্রাম তাও জানতেছিলাম, ওনারা বলছেন 8টা, 8টায় নাকি আরো দেরি হবে তাও বুঝতেছিলাম না, দাগ না ছিলাম, মানে সকালে ফজরের পরে যে শুয়েছি তা থোড়া সা ঘুমানো গেছিল। আল্লাহ তাআলা বস সুস্বাস্থ্য নসিব করেন এবং আল্লাহ পাকের দিনের উপর চলার তৌফিক দেন এবং আল্লাহকে রাজি করে জিন্দা থাকি, আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কবুল করেন। দোয়া করব না, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت لا إله إلا أنت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم طهر قلوبنا عن غيرك اللهم طهر قلوبنا عن غيرك اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم.
ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا اکھون آرو شہز پرکریہ ٹیلیگرامے سربراہ کرا ہوچے سارا بشے پیتھی بل جے کنو پرانتو تھے کہ حضرت والا دامت برکاتہم ایر بیانر چینلے ایڈ ہوار جنو لنک t.me/khankabidi سپیلنگ KANQAHBDI اور کویتا چینلے ایڈ ہوار جنو لنک t.me/khankabidi kobita spelling KANQAHBDI KOBITA telegram app install kore apni link e touch korar sathe sathe add hoye jaben ebong niche lekha thakbe join tateo touch korun bisher je kono pranto theke apni nije nijei ubhay channel e add hote paren telegram e join howar por whatsapp e add hoye thakar ar konoi proyojon thake na বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।